الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আরও একবার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর প্রিয় বান্দা। এই অনুষ্ঠানের মধ্যে প্রতিদিনের ন্যায় আজকেও একটি বিষয় নিয়ে আলোচনা হবে। এই অনুষ্ঠানে আল্লাহ তাআলা নেক বান্দা বলি যারা রয়েছেন এদের প্রতিটি বিভিন্ন দিক নিয়ে, এদের চারিত্রিক দিক, এদের যে গুণাবলীগুলি রয়েছে প্রত্যেকটি দিক নিয়ে ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের মধ্যে আলোচনা করা হবে। তো আজকেও একটি বিষয় রাখা হয়েছে যেই বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সংশোধনের জন্য খুবই উপকারী একটি বিষয়, যা পূর্ববর্তী বুজুর্গানে দিন তাদের এই গুণটি বিশেষভাবে তাদের মধ্যে দেখা গিয়েছে। আজকের যেই বিষয় রয়েছে তা হচ্ছে আল্লাহওয়ালাদের লজ্জা। তো বাস্তবিক পক্ষে দর্শক, আল্লাহওয়ালা যারা রয়েছেন এদের অন্যতম একটি বিশেষ গুণ হচ্ছে লজ্জা। তো আমরা ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠান থেকে এই লজ্জার বিষয়ে শুনবো। লজ্জা কি, লজ্জা কাকে বলে? তো ইনশাআল্লাহ মুবাল্লিকে ইসলামী ভাই আমাদের সঙ্গে রয়েছেন, সাজিদ আত্তারি ভাই, তিনি আজকে এই বিষয়ে আমাদেরকে মাদানী ফুল দিবেন। আসুন আমরা শুরুতে আমাদের প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। আমাদের প্রিয় আকা উভয় জগতের দাতা সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আমার ওপর দুরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, কাল কিয়ামতের দিন কার না সুপারিশ লাগবে, সকলের সুপারিশ লাগবে, আর সেই সুপারিশকারী হবে একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এর জন্য মাধ্যম হচ্ছে দুরুদ শরীফ পাঠ করা। তো আসুন আমরা নিয়ত করে নিই এখন থেকে প্রতিদিন আমরা বেশি থেকে বেশি আমার নবীর উপর দুরুদে পাক পাঠ করবো। আসুন বরকতের জন্য একবার দুরুদে পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকের যে বিষয় রাখা হয়েছে আল্লাহওয়ালাদের লজ্জা। তো লজ্জার বিষয়ে ইসলামে অনেক আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তো লজ্জার বিষয়ে হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছেন যে প্রতিটি ধর্মের একটি স্বভাব রয়েছে, আর ইসলামের স্বভাব হচ্ছে লজ্জা। তো আসুন এই বিষয়ে আমাদের মুবাল্লিগ ইসলামী ভাই আমাদেরকে কি মাদানী ফুল দেন ইনশাআল্লাহ আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ। লজ্জার বিষয়ে সাজিদ ভাই আপনি যদি কোনো মাদানী ফুল দর্শকদের উদ্দেশ্যে দিয়ে দিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। হাসান ভাই, আজকে যে বিষয় নেওয়া হয়েছে আল্লাহওয়ালাদের লজ্জা, আর ইসলামের মধ্যে লজ্জাকে অনেক আহমিয়াত দেওয়া হয়েছে, আর লজ্জা শরম এটা যার মধ্যে থাকবে সে অনেক উন্নতিও করতে পারবে আখিরাতের দিক দিয়ে। আমাদের বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ, ইনারা অনেক লজ্জাশীল হয়ে থাকতেন। এ ব্যাপারে কিতাবের মধ্যে অনেক ঘটনা পাওয়া যায়। একটা ঘটনা আমি আরজ করতেছি মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে, যে আসলে লজ্জা কীরকম হওয়া চাই। ইনশাআল্লাহ সাবাজাল এগুলো আমরা ডিটেলস আরও শুনবো, যে লজ্জা কাকে বলে,
লজ্জায় কত প্রকার আছে।
তো বসরা শহরের মধ্যে একজন বুজুর্গ ছিলেন, ইনার নাম হচ্ছে মিসকি, অর্থাৎ ইনি মিসকি নামে ওই শহরের মধ্যে প্রসিদ্ধ ছিলেন। তো আসলে মিসকি এই শব্দটা মুস্ক থেকে আসছে, আরবিতে আপনার সুগন্ধিকে আপনার মুস্ক বলা হয় আর কি। তো সুগন্ধি
যেটা মিস্ক আম্বর আমরা নাম শুনে থাকি,
মিস্ক আম্বর। তো ওই বুজুর্গ রহমতুল্লাহ তালালে এই নামে প্রসিদ্ধ ছিলেন, মিসকি নামে। ইনি যে রাস্তা দিয়ে যেতেন পুরো রাস্তা সুগন্ধযুক্ত হয়ে
যেত। এর কারণ কি ছিল?
তো এর কারণ এই নাকি কেউ জিজ্ঞাসা করলো যে হুজুর আপনি মনে হয় মানে সুগন্ধির মধ্যে প্রচুর টাকা ব্যয় করেন, যে মানে আপনি যেদিকে যান পুরা গলি সুগন্ধি হয়ে যায়, মানে ইনি যে আসছে, ইনি আসছে এটা বলতে হয়নি, ইনার সুগন্ধি সবার কাছে খবর পৌঁছিয়ে দেয় যে এখন মিসকি রহমতুল্লাহ তালালে তাসি পানতেছে, মানে ইনার সুগন্ধি ইনার আগে সবার কাছে পৌঁছে যায়। ইনি বলতেছে যে না আমি তো মানে সুগন্ধির মধ্যে কখনো সুগন্ধি কিনে ব্যবহারই করি নাই, এক টাকা এর মধ্যে আমি ব্যয় করি না। তো বলতে সুন্দর আপনার থেকে এত সুগন্ধি কীভাবে বের হয়? আপনি যে রাস্তা দিয়ে যান পুরো রাস্তা অলি গলি সব সুগন্ধি হয়ে যায়, আপনার সুগন্ধিতে সবাই জেনে যায় যে মানে আপনি আসতেছেন। তো তিনি বললেন যে এর ঘটনা কারণটা কি, তো ইনি যখন ছোট ছিলেন তো ইনি একটা খুব ভালো ভদ্র পরিবেশের ঘরের সন্তান ছিলেন, তো ইনি খুব লজ্জাশীল ছিলেন। তো ইনার কেউ ইনার আব্বা জানকে বললো আপনার ছেলে তো অনেক লজ্জাশীল, মানে আপনি ইনাকে কি করেন বাজারের মধ্যে দোকানের মধ্যে বসান যাতে লোকদের সাথে কথাবার্তা বলতে বলতে ইনার লজ্জা যেন কি হয়ে
ভেঙে যায়।
তো ইনার আব্বার কাছে এটা পছন্দ হলো, তো ইনাকে কি করলেন একটা কাপড়ের দোকানের মধ্যে বসালেন। তো একদিন ওই কাপড়ের দোকানে একটা বৃদ্ধ মহিলা আসলো কাপড় কেনার জন্য, সে অনেক কাপড় দামি কাপড় বের করলো আর বলল যে মানে ইনাকে আমার সাথে দিন, আমি ঘরের মধ্যে নিয়ে যাব, যেটা পছন্দ হবে এটা রেখে টাকা দিয়ে দেব আর বাকিগুলো নিয়ে আসবে। তো ওই যিনি দোকানের মালিক সদাগর ইনি বললেন যে ঠিক আছে আপনি যান। তো মিসকি রহমতুল্লাহ তাআলা ইনি ওই বৃদ্ধ মহিলার সাথে ঘরে গেলেন, তো যখন দেখলেন যে একটা আলিশান মহলের মধ্যে ইনাকে নেওয়া হলো, তো ইনি যখন ঘরে ঢুকলেন তো দরজা বন্ধ করে দিলেন, এখানে সামনে নেওয়া হলো, তো দেখতেছে একটা খাটের মধ্যে অনেক সুন্দর একজন মানে কি মহিলা খুব সাজসজ্জা করে বসে আছে, আর ইনাকে দেখার সাথে সাথে মানে ইনি তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে কী করলো জড়িয়ে ধরলো। তিনি অনেক মানে নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলেন, এনার মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল এবং তিনি খৌফে খোদাওয়ালা ছিলেন, তো নিজেকে বলতেছে যে তুমি আল্লাহকে ভয় করো। তো ইনি দেখতেছে মানে কি ওই মহিলা থেকে বাঁচা সম্ভব না, তো তিনি চিন্তা করলেন যে আমি কীভাবে এই গুণা থেকে বাঁচবো। তো চিন্তা করলেন ইনাকে বললেন যে আমাকে একটু সময় দিন, আমি একটু এই ইস্তিনজাখানে যাব, ওয়াশরুমে যাব। সে বলল ঠিক আছে,
এটা আচ্ছা বাহানা ছিল তার তার থেকে বাঁচার জন্য।
হ্যাঁ, তো তার অনেক দাসী ছিল তাদেরকে ডাকলেন, তারাইও আসলো, এসে ইনাকে ওয়াশরুমের মধ্যে নিয়ে গেল। তো ইনি চিন্তা করলেন যে আমি এখান থেকে কীভাবে বের হব, চেষ্টা করতে দেখে কোনো রাস্তা নাই। তো তিনি শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে ওই যে বাথরুমের ময়লা ছিল ওইগুলো নিজের সারা শরীরের মধ্যে কী করলেন মেখে নিলেন। এরপর যখন বের হলো তো ইনার দাসীরা বলতে তো পাগল, মানে পাগল পাগল বলে ইনাকে খুব মানে তিরস্কার করলো, এবং ওই মহিলা যে তার প্রতি আকৃষ্ট ছিল সেও তাকে পাগল বলে তিরস্কার করতে লাগলো। তো সবাই মিলে একটা মানে চাদর মুড়িয়ে ইনাকে ঘর থেকে বের করে জঙ্গলের মধ্যে ফেলে দিল। তো ইনি কী করলেন কিছুক্ষণ শুয়েছিলেন, যখন দেখলেন সবাই চলে গেল তো তিনি ওইখান থেকে উঠে মানে আপনার পানির নিয়ে পবিত্রতা অর্জন করলেন। এরপর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তিনি নিজের ঘরের মধ্যে চলে আসলেন। তো রাতে যখন ইনি ঘুমালেন তো স্বপ্নের মধ্যে হযরত সাইয়্যিদুনা জিব্রাইল আমিন আলাইহিস সালাম তশরিফ আনলেন আর বললেন যে আপনার এই কাজ ইউসুফ আলাইহিস সালামের সাথে অনেক মিল রয়েছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো আপনার জিব্রাইল আমিন আলাইহিস সালাম ইনার শরীরের মধ্যে হাত বুলিয়ে দিলেন। তো বলতেছে কি আপনার ওই রাত থেকে আমার শরীর থেকে এত বেশি যে সুগন্ধ বের হচ্ছে, আর আপনারা যে সুগন্ধি পাচ্ছেন এটা হচ্ছে জিব্রাইল আমিন আলাইহিস সালামের সুগন্ধি। তো আসলে দেখেন আমাদের বুজুর্গানের দিন রহিমাহুল্লাহ ইনাদের মধ্যে অনেক লজ্জা ছিল, ইনারা আপনার নিজেকে সবসময় ভীত সন্ত্রস্ত রাখতেন, আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরের মধ্যে রাখতেন, এবং গুনাহ থেকে বাঁচার জন্য তারা সবসময় কি চেষ্টা করতেন। কিন্তু বর্তমান সময়ে আমরা যদি দেখি আমরা নিজেরাই গুনাহ করার জন্য এরকম জায়গার মধ্যে যাই, আর ইনাদের মধ্যে মানে আল্লাহ তাআলার ভয় এমন যায় না ইনারা যদি কোনো কারণে এরকম কোনো কাজের মধ্যে
পরিস্থিতির মধ্যে যদি শিকার হয়ে যায়
পড়ে যায় শিকার হয়ে যায় পরিস্থিতির, তখনও তারা ওইখান থেকে কীভাবে বাঁচবে, ওইটা রাস্তা বের করে অবলম্বন বের করে এখান থেকে তারা আল্লাহর ভয়ে গুনাহ না করে এখান থেকে ফিরে আসে। তো এই জন্য আমাদের কি উচিত, আমরাও যেন নিজের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় পয়দা করি, লজ্জা হায়া শর্ম এগুলো যেন নিজের মধ্যে নিয়ে আসে এবং নিজেকে গুনাহ থেকে বাঁচে।
আচ্ছা, তাহলে তিনি রহমতুল্লাহ আলাইহি তার যেই উপাধি ছিল বা শরীর থেকে সবসময় সুগন্ধি বের হতো, তো এর কারণ এটাই ছিল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। তো সাইদ ভাই, লজ্জা আসলে অনেকের মনে আমাদের যে লজ্জা বিষয়টা আসলে কি, তো এটাও আমাদের জানা নেই। এখন কি লজ্জা কি আমি কিভাবে করব, এটা কি মনের লজ্জা হবে নাকি এটা চোখের লজ্জা, না এটা পোশাকের দিক দিয়ে লজ্জা, তো এই লজ্জা বিষয়টা আমরা কিভাবে বুঝব যে আমার লজ্জা আছে কি না, বা লজ্জা বিষয়টা আসলে কি মূলত?
আসলে লজ্জার ব্যাপারে যেটা ওলামায়ে কেরাম অর্থ করেছেন, লজ্জার অর্থ হলো দোষারোপ করার ভয়ে লজ্জা অনুভব করা। অর্থাৎ মনে করেন কোনো একটা কাজ যদি আমি করি
বা কোনো ভুল হয়ে গেছে আমার,
হ্যাঁ দেখতেছি যে মনে করেন এই কাজটা আসলে মনে করলে হয়তো কেউ আমাকে দোষারোপ করবে, নিজের মধ্যে একটা অনুশোচনা আসতেছে, তো এটাকে বলা হচ্ছে কি লজ্জা। অর্থাৎ মনে করেন মানে মানুষ অনেক সময় দেখা যায় যে এরকম কোনো কাজ, মনে করেন কোনো কর্মচারী তার মালিকের দোকানে হোটেলের মধ্যে চাকরি করতেছে, এখন মনে করেন তার হাত থেকে একটা পরে গ্লাস ভেঙে গেছে, এখন তার মধ্যে একটা মানে কি লজ্জা লাগতেছে যদি আমার মালিক এখন আমাকে তিরস্কার করে, আমাকে যদি কোনো কিছু বলে, তো অনুশোচনা সৃষ্টি হচ্ছে। তো বলতেছে কি একটা তো ভুল হয়ে গেছে, আর একটা ইচ্ছাকৃত ভাবে যদি করা হয়, আর যদি দেখা যাচ্ছে যে মানুষ এটা নিয়ে আমাকে কি করবে দোষারোপ করবে, তো ওই দোষারোপ করার ভয় যে নিজের মধ্যে আসতেছে, তো ওইটাকে বলা হচ্ছে লজ্জা। ওই কারণে ওইটা থেকে কি থাকা, বিরত থাকা। তো একটা তো মনে করেন লজ্জা মানুষকে করা, আর একটা হচ্ছে কি আল্লাহ তাআলাকে করা। আমাদের বুজুরগানে দিন রহিমাহুল্লাহ, ইনাদের মধ্যে মানুষের তো কারণ এরা তো কারো হক নষ্ট করত না, এবং আল্লাহ তাআলারও ভয় ইনাদের মধ্যে ছিল, আর এই জন্য ইনারা আপনার আল্লাহ তাআলার ভয়ে নিজেকে গুনাহ থেকে কি করতেন বাঁচিয়ে রাখতেন। যেমন মনে করেন আজকে বর্তমানে আমরা যদি দেখি আমাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা মানুষের সামনে খুব ভালো, অনেক আমল দেখায়, আদব দেখায়, সম্মান দেখায়,
কথাবার্তা
মানে লজ্জা এই জিনিসটা দেখায়, কিন্তু দেখা যাচ্ছে সে যদি মনে করেন একাকী থাকে অথবা গোপন থাকে অথবা ঘরের মধ্যে থাকে, কোনো কামরার মধ্যে থাকে, রুমের মধ্যে থাকে, তখন দেখা যাচ্ছে কি সে আবার গুনার মধ্যে জড়ায় যাচ্ছে, খারাপ কাজের মধ্যে জড়ায় যাচ্ছে। তো আসলে ওই ক্ষেত্রে আমরা যদি আল্লাহ তাআলাকে লজ্জা করতাম, আল্লাহ তাআলাকে ভয় করতাম, তাহলে ওই জায়গাতে আমি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারতাম।
অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন লজ্জা দুই প্রকারের, একটা হচ্ছে বান্দার প্রতি লজ্জা, একটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি লজ্জা। তো আসলে এটা আপনি ঠিক বলেছেন, আমাদের অনেকেই দেখা যাচ্ছে যে মানুষের প্রতি তো আমাদের লজ্জা থাকেই, তো যেটা আমরা সবার সামনে কিছু হলে আমরা লজ্জা ফিল করি, কিন্তু ঘরে যখন একা অনেকেই আমরা থাকি তো সেই লজ্জাটা আমাদের, যেহেতু ঘরে মানুষ থাকে না তো লজ্জা থাকে না আমাদের, তো আল্লাহ তাআলার প্রতি যেই লজ্জাটা, তো এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যেই দুই প্রকার বললেন আমি মনে করি এটা, তো এর জন্য আল্লাহ তাআলা নেক বান্দা সাজিদ ভাই, তো এদের ওয়াকিয়া আসলে যখন দর্শকবৃন্দ এদের জীবনী সম্পর্কে জানবে পড়বে, তো তখন বুঝতে পারবে যে কেমন লজ্জা ছিল। আর লজ্জার একটি জলজন্ত উদাহরণ হচ্ছে আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে লজ্জা আর কার ছিল, যিনি দোজাহানের বাসা ছিল তার ব্যাপারে বলা হয়েছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন লজ্জা ছিল যেভাবে কুমারী কন্যা বিয়ের সময় যেরকম একটি ঘরের কোণের মধ্যে এক কর্নারের মধ্যে থাকে লজ্জাবতী অবস্থায়, তো আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জা তার থেকেও বেশি ছিল। কারণ ওই জমানার যারা ছিল যে যাদের বিবাহ হতো কুমারী কন্যাদের, তো ওই কন্যাদের লজ্জার অবস্থা এমন ছিল তারা নিজের পরিবারের পিতামাতার সামনে লজ্জা করত, তার ভাই বোনদের সামনেও লজ্জা করত। আজকে তো আমাদের লজ্জা পিতামাতা তো দূরের কথা, আমাদের তো বাহিরে যারা আমাদেরকে চিনে না রোডে ঘাটের মধ্যে আমরা ওপেনলি যেভাবে চলাফেরা করি, তো এইটা এদিক দিয়ে তো আমাদের লজ্জা নাই, তাদের লজ্জা ছিল পিতামাতার সামনে তারা ওই সময় লজ্জা ফিল করত।
আসলে আগেরকার যুগে যেটা আপনি বলতেছেন এরা কিন্তু মানে মা বাবার সামনে অথবা কারোর সামনে নিজের স্বাদের ব্যাপারে কোনো কিছু নিয়ে আলাপ করতে তারা লজ্জা পেত,
তারা অনেক সময় ঘরেও থাকতো না সামনে থাকতো,
মানে গিয়ে হচ্ছে কোনো লজ্জা শরম।
এখন তো সাহিদ ভাই নিজের বিয়ের ব্যাপারে তো অনেক সময় নিজেই অনেক সময় বলে দেয়, হ্যাঁ পিতামাতার কাছে
যে আমি শাদি করব মুখে করব, তো আসলে আগের যুগে মানুষ মানে মহিলারা বিশেষ করে অনেক লজ্জা করত এবং কখনো এটা মুখ দিয়ে উচ্চারণ করত না এবং কখনো এগুলো তাদের থেকে প্রকাশ পেত।
আবার একটা দেখা গিয়েছে যে যার মধ্যে লজ্জা থাকবে তো তার মধ্যে দেখবেন অটোমেটিকলি আদবটাও চলে আসবে। যেমন লজ্জার কারণে তারা, আমরা যখন দেখবেন আল্লাহর নেক বান্দা যারা, তো এদেরকে দেখা যায় যে লজ্জার কারণে তারা পিতা মাতার সামনে যখন কথা বলতো দৃষ্টিকে দেখবেন নত করে রাখতো, মানে লজ্জা ফিল করতো, মানে মাথাকে একটু নত করে রাখতো। বড়দের সামনে যখন কোনো সিনিয়র পার্সন চলে আসে, শিক্ষক চলে আসে, তো দেখবেন তারা দৃষ্টিকে নত রাখতো, তাদের মাথাকে একটু নিচু করে দিত। অর্থাৎ এটা কিন্তু আদব, পাশাপাশি লজ্জার কারণে কিন্তু এই জিনিসটা হয়েছে। কিন্তু আজকে আমাদের কোথায় সেই আদব, কোথায় সেই লজ্জা?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল হচ্ছে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। আর উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি যেদিন থেকে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের হাত মুবারকের মধ্যে হাত রেখে বাইয়াত গ্রহণ করেছি, ওই দিন থেকে আমি আমার এই হাত কখনো লজ্জাস্থানের মধ্যে লাগাই নাই। এবং তিনি বলেন আমি মানে এনার ব্যাপারে কিতাবের মধ্যে আসছে, বলতেছে ইনি যখন মানে গোসলখানে গোসল করতে যেতেন তো বলতেছে কি ওই অবস্থায় নিজের শরীর থেকে কাপড় খুলতেন।
আল্লাহ আল্লাহ,
এত বেশি তিনি লজ্জাশীল।
গোসলখানা এটা তখন তো আর কেউ থাকবে না, তো কিসের আল্লাহ তাআলার প্রতি লজ্জা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
মানে ইনি এত বেশি কি ছিলেন লজ্জাশীল ছিলেন যে গোপনেও গোসল করা অবস্থায় মানে নিজের শরীর থেকে কি
আসলে সাজিদ ভাই, লজ্জা এটা এমন একটি ইসলামের এমন এক সৌন্দর্য মানুষের স্বভাবের মধ্যে। যেমন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন ইমানের 70টি শাখা রয়েছে, এর মধ্যে একটি শাখা হচ্ছে লজ্জা। তো যার ইমান যত বেশি হবে তার লজ্জাও তত বেশি হবে। তো আজকে যারা আমরা দেখবেন যে লজ্জা আমাদের নেই, লজ্জা না থাকার কারণে একটা মানুষ গুনাহের মধ্যে জড়িয়ে যায়, লজ্জা না থাকার কারণে মানুষ আল্লাহ নাফরমানি করে, লজ্জা না থাকার কারণে মানুষ দেখবেন যে একটা মানুষের যখন লজ্জা চলে যাবে তার স্বভাব থেকে সে যা খুশি তাই করতে পারবে।
একটা হাদিসে মুবারকার খুলাসা হচ্ছে কি আপনার হায়া ওর ইমান একসাথে যদি কারো থেকে একটা চলে যায় তাহলে অপরটাও চলে যায়। মনে করেন কারো থেকে হায়া লজ্জা শরম চলে গেছে তো ইমানও তার থেকে কি চলে যায়, ইমান চলে গেলে তার থেকে হায়াও কি? আজকে আমরা যদি দেখি যে মনে করেন এখনও ইসলামের মধ্যে এবং মুসলমানদের মধ্যে এখনও অনেক পর্দার বিধান আছে, কিন্তু এভাবে যদি আমরা দেখি মনে করেন অন্যান্য যারা মানে গ্যার মুসলিম আছে তাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো নাই। কারণ ইমান এটাই মানুষকে হায়া পর্দা লজ্জা শরম এগুলো কী করে এর মধ্যে নিয়ে আসে। আর যদি ইমানেই না থাকে তখন তার থেকে হায়া লজ্জা শরম এগুলো কী থাকে না, এগুলো তো এমনি চলে যায়। তো এই জন্য আমাদের কি উচিত আমরা যেন মানে কি হায়া লজ্জা শরম এটা নিজের মধ্যে পয়দা করি, নিজের ঘরের মধ্যেও যেন কি এগুলাকে আমরা করি। একবার এক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইনার ভাইকে মানে লজ্জার ব্যাপারে কি কিছু মানে ওসিয়ত করতেছেন আর কি, যে বেশি লজ্জা না করার জন্য। তো সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওইখানে উপস্থিত হলেন, তো দেখতেছে মানে কি ইনার ভাই খুব বেশি লজ্জাশীল এবং ইনাকে বেশি লজ্জা না করার জন্য ইনি কি উপদেশ দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন যে তুমি তাকে লজ্জা না করার ব্যাপারে উপদেশ দিও না, তুমি তাকে তার অবস্থায় ছেড়ে দাও। কারণ যার থেকে যত বেশি লজ্জা থাকবে তো বলা হচ্ছে সে তত বেশি উচ্চ মোকামের মধ্যে যেতে পারবে। আর বলা হচ্ছে লজ্জা শরম এগুলোর মধ্যে শুধু মঙ্গল আর অমঙ্গল, এগুলোর মধ্যে অমঙ্গল কোনো কিছুই নাই। তো এই জন্য আসলে আমাদেরকে উচিত যে মানে এটাও নিজের মধ্যে আনা এবং নিজের পরিবারের মধ্যেও কি এটার তরগিব দেওয়া, যে যাতে করে মানে সবাই যেন লজ্জাশীল হয়। আচ্ছা, কথা বলার ব্যাপারে যাতে বড়দের সাথে এবং যদি বাহিরের নামহরিম কেউ আসে ওই ক্ষেত্রে এভাবে চলাফেরার ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে আপনার সব কিছুর ক্ষেত্রে আমাদেরকে উচিত মানে নিজের জিনিসকে হেফাজত করে নেওয়া, লজ্জা শরম এগুলো যেন আমাদের মধ্যে থাকে।
তো সাজিদ ভাই, আসলে আমাদের লজ্জাশীলতা কেমন হওয়া উচিত? যেমন আমাদের ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের মধ্যে এসেছে, যেটা আপনি শুরুতে বললেন যে উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটি ঘটনা একদিনের, যেটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে একবার বলেন যে আমি একবার রাসূল কারীম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম যে তিনি যখন ঘরের মধ্যে ছিলেন, তো ওই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরের মধ্যে তাশরিফ করার পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অনুমতি চেয়ে নিলেন, যে আসার পূর্বে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মা আয়েশা সিদ্দিকা বললেন যে তিনি আমার চাদর মুবারক দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢেকে রেখেছিলেন তাকে। তো ওই অবস্থায় ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আবু বকর সিদ্দিক যখন তার ঘরে আসলেন এবং যেই কারণে আসছেন তার প্রয়োজন মিটিয়ে দেওয়ার পর তিনি চলে গেলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওই সময়ে ওই অবস্থার মধ্যেই ছিলেন যেভাবে তিনি ছিলেন। তো এরপরে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘরে যখন তিনি প্রবেশ করলেন, প্রবেশ করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি নিয়ে ঘরে ঢুকলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যেই কারণে আসছেন তার প্রয়োজন মেটানো হলো, সে চলে গেল। তো ঠিক ওই সময়ের মধ্যেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থার মধ্যেই পূর্বের ন্যায় রইলেন। তো এরপর যখন হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে অনুমতি চাইলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বসে গেলেন, ঠিক সোজা হয়ে বসে গেলেন এবং যেই চাদর ছিল বললেন যে হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার চাদর নিয়ে নাও। তো যখন এরকম ঘটনা দেখলেন, তো তিনি চলে যাওয়ার পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, জিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন আপনার ঘরে আসলেন, তো আপনি যেভাবে ছিলেন কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর আপনার ব্যতিক্রম ঘটল, তো এর কারণ কি রয়েছে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে হে আয়েশা সিদ্দিকা, যদি আমি এ রূপটা না করতাম তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই উদ্দেশ্য আসছে তার উদ্দেশ্য পূরণই হতো না। এর অর্থ হচ্ছে যে তিনি লজ্জার কারণে হয়তোবা তিনি আমাকে কিছু বলতেই পারতেন না। তো দেখুন দর্শকবৃন্দ, এই যে আমরা যে ঘটনাগুলি শ্রবণ করতেছি আল্লাহর ওলিদের, সাহাবিদের, নবিয়ে পাকের, তো তাদের লজ্জা কেমন ছিল? যে না মুহরিম তো দূরের কথা, পুরুষ তো দূরের কথা, যখন তারা নিজে একা অবস্থায় থাকতেন তো এদের লজ্জা কেমন ছিল, যে আল্লাহ পাকে তারা কেমন লজ্জা করতেন?
সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, এটা হচ্ছে আমাদের মা, কারণ উম্মাতুল মুমিনিনগণ ইনারা হচ্ছে কি সবাই আমাদের মা, আল্লাহ রাসূলের উম্মতের
মানে সমস্ত উম্মতের মা।
মা জি। তো এদিকে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা যখন আসছিলেন তখন ওই অবস্থায় ছিলেন, কারণ স্বাভাবিকত আমরা নিজের মায়ের সামনে গেলে হয়তো এরকমভাবে কি ঘরের মধ্যে সচরাচর পরিবেশ গিয়া না হলেও এটা কি হয়,
আমরা স্বাভাবিক নর্মালভাবেই থাকি ঘরের মধ্যে,
আর বাহিরের লোক আসলে কিন্তু তখন সবাই একটু কি হয়। কিন্তু ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এই জন্য যে কেন ইনি অনেক লজ্জাশীল ছিলেন, কারণ ইনার ব্যাপারে বলা হচ্ছে কি যে আসমানের ফিরিস্তা একে লজ্জা করতেন, মানে ইনি অনেক
এত লজ্জাপতি ছিল যে আসমানের ফেরেস্তারা লজ্জা করতে।
তো এই জন্য মানে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার লজ্জার কারণে মানে ইনার যাতে আবার সব কিছু ইনি খুলে বলতেন বলবে না এরকম, আল্লাহ রাসূল তো সব কিছু জানেন, ঠিক আছে না, এই জন্য নিজের হালত থেকে একটু অন্যভাবে বসলেন এবং ইনার যে প্রয়োজন আসছিল ওইটাকে কি করে দিলেন,
মানে মিটিয়ে দিলেন,
মিটিয়ে দিলেন।
সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যারা রয়েছে তো তারা তো এমনই হবে, তাদের প্রত্যেকটা গুণই আমাদের জন্য শিক্ষা, প্রত্যেকটা বিষয় আমাদের জন্য অনেক বড় একটি আদর্শ, যেমন লজ্জা একটি আদর্শ। তো আজকে যে বিষয় রাখা হচ্ছে লজ্জা, তো এই বিষয়ে দর্শকদেরকে কিছু মাদানী ফুল দিব এভাবেই যে লজ্জা আমাদের শুধু যে আমরা পোশাক দিয়ে লজ্জা আমরা লজ্জা স্থান ঢাকবো এটা তো রয়েছে, এটা তো আমাদের যাদের উপর আমরা ইসলামী বোন আমরা যারা রয়েছে এটা তো ফরজ রয়েছে, যতটুকু দরকার এটা তো ফরজ, পরপুরুষ দেখবে না। পাশাপাশি আমাদের চোখের প্রতি লজ্জা করতে হবে, কানের লজ্জা আছে। এখন চোখের লজ্জা কি, যেমন হারাম জিনিস আমি না দেখবো, হ্যাঁ বেগানা নারী যারা রয়েছে বা কুদৃষ্টি আমরা না দিব, তো ওই হারাম দৃষ্টি যখন আমাদের চোখের সামনে চলে আসবে তো ওই দৃষ্টিগুলি আমরা কি নিজের চোখকে আমরা অফ করে রাখবো। অর্থাৎ আমরা দেখুন আজকে আমাদের সমাজের মধ্যে টিভি এগুলি বের হওয়ার পর থেকে বা এখন বর্তমানে মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে আমরা না জানি কত হারাম আমাদের চোখের সামনে চলে আসে, তো ওই হারাম বস্তু যখন আমাদের চোখের সামনে চলে আসে, আমরা কি লজ্জা করে সেটাকে আমরা দূর করে দিই, চেঞ্জ করে দিই, নাকি সেই জিনিসটা আমরা দেখি? তো ওইটা আল্লাহ তাআলার ভয়ে আমরা যদি এটাকে চেঞ্জ করে দেই তো ওইটা হচ্ছে চোখের লজ্জা। এবং কানের লজ্জা আছে মিথ্যা, গীবত, চগলখড়ি, গালিগালাজ, সিনেমা নাটকে যে গান বাজনা হয়, তো সেটা যখন আমরা এই কান দিয়ে আমরা যখন এটা শ্রবণ করব না, এটা দূরে রাখবো, এটা হচ্ছে কানের লজ্জা। তো মনে রাখতে হবে প্রিয় দর্শক, যে যারা আমরা এই চোখ দিয়ে হারাম দেখছি এটা হচ্ছে চোখের লজ্জা, এই কান দিয়ে যারা আমরা হারাম শুনছি, গান বাজনা শ্রবণ করছি, হাদিসে পাকের মধ্যে বর্ণনা হয়েছে যে ব্যক্তি কোনো তার চোখ দিয়ে হারাম দৃষ্টিকে ভরপুর করে দেখে নেবে, বা কোনো তার কানকে গান বাজনা ওই সমস্ত বস্তু, ওই সমস্ত বাজনা যেগুলি আমাদের জন্য শোনা হারাম, যদি কেউ ওই কান দিয়ে হারাম কিছু শুনে নেয়, তো কাল কিয়ামতের দিন তার কানের মধ্যে এবং চোখের মধ্যে গলিত সীসা প্রবেশ করিয়ে দেওয়া হবে। তো আমরা কি কখনো পারবো সেই কষ্টগুলি, সেই আজাব আমরা সহ্য করতে? তো দর্শকবৃন্দ, আমাদের উচিত যে লজ্জা, এই শরম আমাদের আয়ত্তে করে নেওয়া। তো আমাদের মধ্যে দেখবেন সাজিদ ভাই, যে বিভিন্ন অনুষ্ঠান, বিশেষ করে দেখবেন যে ঘরের মধ্যে অনেকে পর্দা করে, এটা আমি দেখেছি অনেকে যে ঘরের মধ্যে অনেকেই পর্দা করে, কিন্তু যখনই অনুষ্ঠান চলে আসে, যেমন কোনো দাওয়াত, বিয়ের অনুষ্ঠান, তো তখন দেখবেন যে পরিবারের লোকেরাই বলে যে এখন তো বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছ, তো এখন যদি পর্দা করে যাও মানুষ কী বলবে, সমাজ কী বলবে, বোরকা পড়লে মানুষ কী বলবে? তো ওই সমস্ত আপনি কী বলবেন ওই সমস্ত বিষয়ে?
সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে, তিন ধরনের ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছে। তো ওই তিন ধরনের ব্যক্তি হচ্ছে, এক, যারা মা বাবার অবাধ্য, মা বাবার অবাধ্য তাদের জন্য জান্নাতকে কি হারাম। আরেকটা হচ্ছে কি, যারা মদ পানে অভ্যস্ত, আরেকটা হচ্ছে কি দয়ুস। তো দয়ুস কাকে বলে এটার ব্যাপারে বিখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ারকান নাঈমী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দয়ুস হচ্ছে ওই ব্যক্তি যে নিজের স্ত্রী, কন্যা এদেরকে সাজগোজ করিয়ে বেপরদেগীভাবে বাজারের মধ্যে নিয়ে যায়, হয়তো কোনো অনুষ্ঠানের মধ্যে নিয়ে যায়, এবং মানে তারা বেপরদাজা চলে, সে তাদেরকে কি করে না,
বাধা দেয় না,
বাধা প্রদান করে না, বরং মানে সে আরও নিজে সাজগোজ করে কি। তো শরীয়তের ভাষায় তাদেরকে দয়ুস বলা হয়েছে,
তারা জান্নাতের,
হ্যাঁ দয়ুস জান্নাতের মধ্যে কি যাবে না। একটু আগে আপনি বললেন যে ঘরের মধ্যে হয়তো পর্দা করে, কিন্তু কোনো যখন বিয়ের অনুষ্ঠান হয়, প্রোগ্রাম হয়, কোনো দাওয়াত শাদি এরকম থাকে, তো ওইখানে যখন যাই, তো আসলে উচিত হচ্ছে কি ওই জায়গাগুলোতে বেশি পর্দা করা।
তো
কেন, কারণ আমরা যে পর্দা করব এটা, অর্থাৎ আমরা যে সাজগোজ করবো এটা কার জন্য করবো, এটাকে মানুষকে দেখানোর জন্য? মনে করেন স্ত্রী তার স্বামীর জন্য ঘরের মধ্যে কি সাজতে পারে, কিন্তু বাহিরে যদি সে মানুষকে দেখানোর জন্য যায় তাহলে একটা জিনার মধ্যে চলে আসে।
জি, যে এই বিষয়ে ইনশাল্লাহ আমরা হয়তো বা অন্য কোনো প্রোগ্রামে বা অন্য কোনো এপিসোডে আমরা চেষ্টা করবো রাখার জন্য পর্দার বিষয়ে। তো যেহেতু অনুষ্ঠান আমাদের সময় শেষের দিকে, তো আমি বলবো দর্শকবৃন্দরে যে আমরা আজকে পর্দার বিষয়ে বা লজ্জার যে বিষয়ে আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই লজ্জা আমাদের মধ্যেও দান করুক সেই দোয়া করছি। এবং দর্শকবৃন্দকে বলছি, ভালো নিয়ত করে নিন আজকে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ তাআলা সর্ব অবস্থার মধ্যে যেন আমরা এই লজ্জাটাকে, এই বিশেষ গুণটাকে যেন আমরা নিজের মধ্যে নিয়ে নিই, আল্লাহ সেই তৌফিক দান করুক। আগামী প্রোগ্রামে আমরা ইনশাআল্লাহ তাআলা উপস্থিত হব আরও নতুন একটি বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।